আলোচনা করতে চাই। আমি কি কি লিয়া শুনতেছেন সবাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শামসুল আলম ভাইকে এবং অন্যান্য ভাই এবং বোনদেরকে। তো আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো, আমরা এখন যে সময় অতিবাহিত করতেছি এটা রবিউল আউয়াল মাস। যদিও সময়ের দিক থেকে আমাদের যে মিলাদুন নবী পালন করা হয় 12 রবিউল আউয়াল সেটা পার হয়ে গেছে, তো তারপরেও সেই বিষয়ের উপরে আমরা কিছু আলোচনা করতে চাই আজকে সংক্ষিপ্ত সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, আমাদের কি করণীয়? আমাদের যে দায়িত্বগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রয়েছে তার মধ্যে একটা দায়িত্ব হলো যে উনি যে সমস্ত নির্দেশ আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করা, সেই নির্দেশগুলো সাধ্য অনুযায়ী বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। যে সমস্ত বিষয় থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা সমূহ থেকে বিরত থাকা, সেগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা। এরপরে আরো দায়িত্ব ওনার প্রতি আমাদের, সেটা হলো যখন আমরা তার নাম শুনি তখন তার প্রতি দরুদ পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, অথবা আল্লাহুম সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দরুদ পাঠ করা, সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। তো এগুলো আমাদের কিছু দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আবার কিছু কিছু কাজ মানুষ করে থাকে ওনার প্রতি যেগুলো হয়তো ওনার প্রতি দায়িত্বের অন্তর্ভুক্ত সেটা নয়। তার মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বা জন্মবার্ষিকী মিলাদুন নবী মিলাদ মাহফিল করা। কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পরই নবী হিসেবে উনি 23 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এই 23 বছরে উনি রবিউল আউয়াল মাস 23 বার পেয়েছেন, কিন্তু এর মধ্যে কোনো একবার তিনি নিজে তার জন্মবার্ষিকী মিলাদুন নবী মিলাদ মাহফিল এটা পালন করেননি। আবার মৃত্যুর পরে যারা খলিফা হলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, চারজন খলিফা, এই চারজন খলিফা আরো প্রায় 30 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা এই চারজন খলিফা একদিকে সাহাবায়ে কেরামদের মধ্যে তারা মর্যাদাবান সাহাবি, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের রয়েছে আত্মীয়তার সম্পর্ক। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তারা দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু তারা দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। তো তাহলে একদিকে ওনারা বড় সাহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের সম্পর্ক, আবার আত্মীয়তার সম্পর্ক, সবকিছু মিলিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা, তার মিলাদুন নবী মিলাদ মাহফিল করা, এটা যদি মুসলমানের জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতো, সেটা যদি সওয়াব, যদি সওয়াবের বিষয় যদি নাও হয়, তার যদি কোনো গুরুত্ব ইসলামের মধ্যে যদি সামান্যতম কোনো গুরুত্ব থাকতো, তাহলে এই সাহাবাগণ, সাহাবাই কেরামগণ এই 30 বছরের মধ্যে কেউ না কেউ, তারা চারজন এক রকমের ছিলেন না, বিভিন্ন রকমের ছিলেন, কেউ না কেউ একবার না একবার এটা করতেন, কিন্তু ইতিহাস কোথাও এই কথা বলে নাই যে এই খলিফাগণ তারা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন জন্মবার্ষিকী পালন করেছেন। তাহলে আজকে যদি আমি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার মহব্বত আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, সেই হিসাবে আমি তার জন্মদিন পালন করতে চাই, তাহলে প্রশ্ন হবে যে তাহলে এই যে সাহাবিগণ তাদের কি আমাদের চেয়ে রাসূলের প্রতি ভালোবাসাটা কম ছিল, বা তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের চেয়ে কম শ্রদ্ধা করতেন, কম ভালোবাসতেন? এটা কোনোভাবেই সম্ভব নয়। বরং আজকের যে কোনো মানুষ, যে কোনো পরেজগার, যে কোনো অলি, যে কোনো আলেম এর চেয়ে সাহাবায়ে কেরামদের ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানা, নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা সবচেয়ে বেশি অগ্রাধিকার, অগ্রগণ্য এবং সবচেয়ে উঁচু স্তরে ছিলেন সাহাবায়ে কেরামগণ, যাদের সাথে উম্মতের কোনো তুলনাই চলে না, তাহলে তারা যেহেতু কোনো দিন এটা করলেন না, আমাদের জন্য এটার মোটেও এটা করার মোটেও কোনো সুযোগ নেই। এরপরও প্রশ্ন হয় যে এই কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করে থাকেন, সাহাবায়ে কেরাম না করে থাকেন, তাহলে আমরা আজকে সমাজে এটা দেখতেছি, মানুষ করতেছি, কিভাবে এটা চালু হলো? মূল কথা হলো যে যেটা কোরআনে নেই, যেটা হাদিসে নেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সেটা কে, কারা, কখন, কোথায় চালু করলো সেটা দেখাও কোনো মুসলমানের কোনো প্রয়োজন নেই। কারণ যে মুসলমানের জন্য জরুরি বা প্রয়োজন হলো কোরআনে কি আছে, হাদিসে কি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, এগুলো হলো মুসলমানের জন্য প্রয়োজন, মুসলমানের জন্য জরুরি। যেটা কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরাম করেনি, সেটা কে করেছে, কোথায় করেছে, কিভাবে হলো, সেটা নিয়ে সময় নষ্ট করা, ব্রেন ফাটানো, এটাও কোনো মুসলমানের মোটেও কোনো দরকার নেই। তবে যারা আলেম ওলামা তাদের অবশ্যই দায়িত্ব রয়েছে যে এই সমস্ত বিধাত যখন সমাজের মধ্যে ঢুকে যাবে তখন তার ইতিহাস, তার সূত্রপাত, তার বট ভূমিকা এগুলো খুঁজে বের করা এবং মানুষের কাছে তুলে ধরা, যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়, সেটা আলেমগণের দায়িত্ব। কিন্তু সাধারণ মানুষের জন্য এটা মোটেও দরকার নেই যে সে খুঁজে দেখবে যে এটা কীভাবে আসলো, কেন আসলো, কে করলো, এটা তার মোটেও দরকার নেই। কেন যে তার দরকার কোরআনে কি আছে, তার দরকার হাদিসে কি আছে, তার দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, সেটা হলো তার দরকার। তাহলে আমাদের দরকার যে আমরা কোরআন এবং হাদিস দেখবো, কোরআন এবং হাদিসে যা আছে সেটা আমরা মানবো, যেটা নেই সেটা আমরা মানবো না। অর্থাৎ যেহেতু মিলাদুন নবীর কথা কোরআন হাদিসে নেই, তাহলে সেটা নিয়ে আমাদের মাথায় ঘামানো বা সেটা পালন করা মোটেও আমাদের দরকার নেই। কোথায় কবে কীভাবে চালু হলো সেটাও আমাদের দরকার নেই। এরপর ইতিহাস ধরে রেখেছে, প্রমাণ করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রায় 400-450 বছর পরেই এই মিলাদুন নবী সর্বপ্রথম চালু হয়। এরপরে আস্তে আস্তে এর প্রসার বৃদ্ধি লাভ করে এবং কিছু কিছু দুর্বল ইমানের মানুষ তারা এটাকে ধরে রেখেছে, পালন করতেছে, কিন্তু এর সুস্পষ্ট এবং গ্রহণযোগ্য কোনো দলিল কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে নেই। তাই জন্য আমাদের এগুলো থেকে বিরত থাকা দরকার। এবং যেটা আমাদের জন্য করণীয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেটা আমাদের বেশি বেশি করে করা দরকার। আজকে উম্মতের জন্য সবচেয়ে বড় ভয়ানক হলো এই সমস্ত বিধাতগুলো। কেন যে কিছু মানুষ এই বিধাতগুলোকে এত মানে এটাকে গুরুত্ব দিচ্ছে এবং রূপ রং চড়াচ্ছে, যে অনেক সময় অনেক মানুষ মনে করবে যে এটাই বুঝি, এটাই বুঝি বড় সুন্নত, এটাই বুঝি বড় ফরজ, এটাই বুঝি ইসলামের বড় কাজ, কিন্তু আসলে ইসলামের সাথে তার দূরতম কোনো সম্পর্ক নেই। তো এ তাহলে আমাদের দরকার যে সমস্ত বেদাতগুলো পরিহার করা। কেন যে বেদাতের পরিণতি অত্যন্ত ভয়াবহ। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, যে প্রত্যেকটা বেদাতের পরিণতি পদভ্রষ্টতার, প্রত্যেকটা পদভ্রষ্টতার পরিণতি জাহান্নাম। তাহলে কেউ হয়তো আজকে এটা ভালো মনে করে করলো, কিন্তু পরিণতিতে তার হয়তো ভয়াবহ পরিণতি হতে পারে, জাহান্নাম হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। এরপরে কথা হলো যে আমরা সমাজে দেখি যে বেদাতটাকে দুই ভাগে ভাগ করা হয়, যে একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। তো যে হাদিসের কথা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু বেদাতিন দালালা, যে প্রত্যেকটা বেদাতের পরিণতি প্রদ্রষ্টতা, তাহলে আমি যদি আজকে বেদাতকে ভাগ করি ভালো আর মন্দ, তাহলে এই ভাগটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা প্রদ্রষ্টতা। এই জন্য এই অনেকে হয়তো মনে করি যে সবে বরাত, সবে মেরাজ বা মিলাদুন নবী এগুলো ভালো কাজ, এগুলোতে খারাপ কিছু হচ্ছে না, এগুলোতে গুনার কোনো কাজ হচ্ছে না, আমরা কোরআন এবং হাদিসের কথা আলোচনা করি তাহলে এটা করা যাবে, কিন্তু বা এটা ভালো বেদাত, তো এটা ঠিক নয়। কেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বেদাতকেই পদভ্রষ্টতা বলেছেন এবং প্রত্যেক পদভ্রষ্টতার পরিণতি জাহান্নাম, সেই জন্য এগুলো করা যাবে না। আবার কেউ কেউ হয়তো দলিল হিসাবে পেশ করে যে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই তারাবির জামাতের বিধান প্রচলন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারাবির নামাজ জামাতের সাথে পড়া হতো না, বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগেও তারাবির নামাজ জামাতের সাথে পড়া হতো না। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রাথমিক পর্যায়েও এটা জামাতের সাথে ছিল না, এরপরে তিনি চালু করেছেন। তো তাহলে এটাও তো একটা বিধান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেনি, অনেক সাহাবী করেনি, উনি এটা চালু করলেন, তাহলে এটাও একটা বিধান। উমর রাদিয়াল্লাহু আনহুকেও এই কথা বলা হয়েছে যে এটা একটা বিধান। তো তখন তিনি বলেছেন যদি এটা বেদাত হয় তো নেয়ামতুল বেদা, যে এটা একটা ভালো বেদাত। তো এখান থেকে অনেকে আবার মনে করে যে তাহলে বেদাতটা দুই ধরনের, ভালো এবং মন্দ, আসলে এটা ঠিক নয়। এই জন্য যে উমর রাদিয়াল্লাহু আনহু যেটা করেছেন, এটাকে যদিও উনি বলেছেন যে এটা বেদাত হলে ভালো বেদাত, কিন্তু এই কথাটিও আরো বড় কথা হলো যে উমর রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা ছিলেন, আর খলিফা হিসাবে তিনি যা করবেন বা ইসলামের জন্য যেটা তিনি উপযুক্ত মনে করবেন সেটা ইসলামের মধ্যে চালু করার পারমিশন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিদ, যে তোমরা আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে মজবুতভাবে ধরে থাকো। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে যেমন আমাদেরকে মজবুতভাবে ধরতে হবে, একইভাবে খুলাফায়ে রাশিদিন অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা যে সমস্ত কাজ প্রচলন করেছেন, চালু করেছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, ইসলামের মধ্যে তারা যেটাকে প্রয়োজন মনে করেছেন সেই কাজগুলোকেও আমাদেরকে সুন্নত হিসাবে দেখতে হবে। তো এই ধরনের কিছু কাজ এটা শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন এটাই নয়, বরং তার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন, আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন, তারা যেটা দরকার মনে করেছেন, প্রয়োজন মনে করেছেন সেগুলো তারা করেছেন। যেমন আজকে যে কোরআন আমরা তেলাওয়াত করি, এই কোরআন কোরআনটা কিতাব আকারে আজকে যে কিতাব আকারে আমরা পাচ্ছি এবং তেলাওয়াত করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটা কিতাব ছিল না, তখন কোরআন সাহাবায়ে কেরামগণ বিভিন্নভাবে তারা সংরক্ষণ করতেন মুখস্থ করার মাধ্যমে বা লিখনের মাধ্যমে, কেউ হয়তো এটাকে চামড়ার উপরে লিখেছে, কেউ হয়তো পাতার উপরে লিখেছে, কেউ পাথরের উপরে লিখেছে, এভাবে কোরআনটাকে ওই সময় সংরক্ষণ করা হতো, কিন্তু কিতাব আকারে তখন ছিল না। এরপরে যখন আস্তে আস্তে সাহাবায়ে কেরামগণ পৃথিবী থেকে বিদায় নিতে লাগলেন, মৃত্যুবরণ করতে লাগলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন যে কোরআন লিপিবদ্ধ করা, লেখা, কিতাব আকারে লেখা, কেন যে এভাবে সাহাবায়ে কেরামগণ বিভিন্ন যুদ্ধে তারা শাহাদত বরণ করতেছেন, আবার বিভিন্নভাবে বিভিন্নজন মারা যাচ্ছেন, তাহলে কোরআন একসময় মানে বিলুপ্ত হয়ে যাবে, মানুষ কীভাবে কোরআন পাবে? তো সেই হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দেওয়া হলো। প্রথম প্রাথমিক পর্যায়ে তিনি সেটা গ্রহণ করতে চাইলেন না, পরবর্তীতে তিনি সেটা বুঝলেন এবং গ্রহণ করলেন এবং কোরআন লিখিত আকারে বা কিতাব আকারে লেখার জন্য তিনি নির্দেশ দিলেন, তখন এটা কিতাব আকারে লেখা হলো। তো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কাজ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি, কিন্তু এটাকে আজকে পর্যন্ত কেউ বেদাত বলে নেন, কেন যে এটা বেদাত বলার কোনো সুযোগ নেই, কারণ হলো যে এটা আগে থেকেই ওনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়ে গেছেন যে তারা যদি কোনো কিছু প্রয়োজন মনে করে সমাজের জন্য, মুসলমানদের জন্য, ইসলামের জন্য, তাহলে সেটা তারা করতে পারবে। এমনিভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি জুমার দিন যে প্রথম আজান এখন দেওয়া হয়, জুমার নামাজের আগে খুতবা শুরু হওয়ার আগে যে আজান দেওয়া হয়, একটা তো খুতবার সময় দেওয়া হয়, আবার খুতবার আগে খুতবার আজানের আগে আরেকটা আজান দেওয়া হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল না, ওসমান রাদিয়াল্লাহু আনহু এটা চালু করলেন, কিন্তু আজকে পর্যন্ত কেউ এটাকে বেদাত বলেনি, কেন যে এটা বেদাত বলার কোনো সুযোগ নেই, কেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পারমিশন দিয়ে গিয়েছেন যে তারা যেটা সমাজের জন্য, মুসলমানদের জন্য দরকার মনে করবে সেটা তারা করতে পারবে, সেই হিসাবে এই সমস্ত সাহাবায়ে কেরামগণ এই কাজগুলো করেছেন। তো তাহলে আমাদের বেদাতের যে পরিচয় বা সংজ্ঞা সেটা হলো যে যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নেন, সাহাবায়ে কেরাম করে নেন, পরবর্তীতে সওয়াবের আশায় করা হচ্ছে সেটা বেদাত হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করে থাকেন, সাহাবায়ে কেরাম যদি করে থাকেন, তাহলে তখন আর সেটা বেদাত হিসেবে গণ্য হবে না, বিশেষ করে খুলাফায়ে রাশিদিন তারা যদি করে থাকেন তাহলে সেটা বেদাত নয়, বা বেদাত হলেও সেটা শব্দই করছে বেদাত হবে যে নতুন আবিষ্কার, শব্দই করছে হলো নতুন আবিষ্কার, সেই হিসাবে এটা বেদাত হবে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সেটা বেদাত হিসাবে গণ্য হবে না। অনেকে আবার এখনকার বর্তমানের যে আধুনিক আবিষ্কারগুলো আছে, আমরা এখন ইন্টারনেট ব্যবহার করতেছি, কম্পিউটার, ল্যাপটপ, প্লেন, এগুলো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জিনিসগুলো ছিল না, পরবর্তীতে মানুষ এটা ব্যবহার করতেছে, কিন্তু এখানে মানুষের সব গুণার কোনো সম্পর্ক নেই, কেউ এই কথা মনে করে না যে ইন্টারনেট ব্যবহার করলে সব হবে, কেউ এই কথা মনে করে না যে কম্পিউটার ব্যবহার করলে সব হবে, কেউ এই কথা মনে করে না যে প্লেন উঠলে সব হবে, এটা কেউ মনে করে না। তাহলে এই আধুনিক আবিষ্কারগুলো এটা মানুষের প্রয়োজনেই মানুষ ব্যবহার করতেছে, এর সাথে যেহেতু সব গুণার কোনো সম্পর্ক নেই, অতএব বেদাতের সাথেও এর কোনো সম্পর্ক নেই, কিন্তু যে কাজটা সবের আশা নিয়ে করা হবে, কেউ যদি আজকে মিলাদুল নবী করে, কেউ যদি মিলাদুল নবী অনুষ্ঠানে উপস্থিত হয়, তাহলে সে অবশ্যই সওয়াবের আশা নিয়ে উপস্থিত হবে, কেউ যদি সবাই বরাতে উপস্থিত হয় তাহলে সে অবশ্যই সওয়াবের আশা নিয়ে উপস্থিত হবে, কেউ যদি সবাই মেহরাজ উপস্থিত হয় তাহলে সে অবশ্যই সওয়াবের আশা নিয়ে উপস্থিত হবে, কেউ যদি মৃত্যুবার্ষিকীতে উপস্থিত হয় তাহলে অবশ্যই সে সওয়াবের আশা নিয়ে উপস্থিত হবে, তাহলে এগুলো বেদাত হবে, সেই জন্য এগুলো করা যাবে না। কিন্তু যেটা মানে সব গুণার সাথে সম্পর্ক নেই সেটা করার ক্ষেত্রে কোনো বাধা নেই, সেই জন্য আমাদের উচিত হলো যে কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বোঝা, এবং সুন্নতের উপরে অটল থাকার জন্য চেষ্টা করা এবং সুন্নত মানে খুঁজে বের করা এবং সুন্নতের অনুকূলে চলার জন্য চেষ্টা করা আর সব রকম বেদার থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করা, তাহলে আমরা কল্যাণের উপরে থাকতে পারবো। মানুষ যত বেশি সুন্নতের অনুসরণ করবে, যত বেশি সুন্নতের উপরে থাকবে, সে তত বেশি ভালো এবং নিরাপদ থাকবে। পক্ষাতরে যখনই মানুষ সুন্নত থেকে দূরে সরে যাবে, তখনই সে কোনো না কোনো বিপদের মধ্যে, দিনের দিক থেকে কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমাদের উচিত যে সব রকমের বেদাতকে পরিহার করে সুন্নতকে মজবুতভাবে ধরে থাকা এবং সুন্নতের মধ্যে আমল করার জন্য চেষ্টা করা। আজকে দুঃখজনক হলো সত্য যে মানুষ বেদাতকে যত বেশি গুরুত্ব দিচ্ছে, বেদাতকে যত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছে, বেদাতের পিছনে যত বেশি মানুষ সময় এবং শ্রম দিচ্ছে, সে তুলনায় সুন্নতের পিছনে মানুষের সময়, শ্রম এবং চেষ্টার প্রচেষ্টা অনেক কম। সেই জন্য আমরা সুন্নতকে ভালোভাবে বুঝে আমল করার জন্য চেষ্টা করি এবং সব রকম বেদাত থেকে বিরত থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে।
আমি সম্মানিত শায়খ আব্দুল্লাহ হাদি ইউসুফ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমি কি সম্মানিত শায়খ বাইরে থেকে প্রশ্ন করতে পারি কিনা আলোচনার বাইরে থেকে ইনশাল্লাহ? ওকে, জাযাকাল্লাহু খায়রা। শায়খ, আমি জানতে চাচ্ছি ঘটকালীর যে বিধান, মানে ম্যাচমেকিং এর যে ইসলামী হুকুম, সে বিষয়টা একটু জানতে চাচ্ছি। ম্যাচমেকিং কে বা ঘটকালীকে পেশা হিসেবে গ্রহণ করা ইসলামী শরীয়তে জায়েজ কিনা? যেমন ধরা যাক, ঘটকালি করে সুনির্দিষ্ট রেট নির্ধারণ করা, যে ছেলের কাছ থেকে 1,00,000 টাকা নেয়া বা মেয়ের কাছ থেকে 50,000 টাকা নেয়া এই ঘটকালির বিনিময়ে, মানে এইভাবে প্রফেশনালি ঘটকালি করা যাবে কিনা? সমন্ত শায়খ, আমার আরেকটু এর সাথে রিলেটেড কোশ্চেন হচ্ছে যে ঘটকের যোগ্যতা কি হওয়া দরকার? এখানে ঘটক নিজেই কি অবিবাহিত, মানে অবিবাহিত ব্যক্তি ঘটক হতে পারবে কিনা বা ঘটকালি করতে পারবে কিনা, এবং ঘটকালির ক্ষেত্রে পুরুষ এবং মহিলার কোনো পার্থক্য রয়েছে কিনা, মানে পুরুষেরা ঘটকালি করবে, মহিলারা করতে পারবে কি পারবে না এটা? আরেকটি প্রশ্ন হচ্ছে এই প্রসঙ্গে শায়খ, সম্মানিত শায়খ, একেবারে অমুসলিম ছেলে এবং অমুসলিম মেয়ের মধ্যে বিয়ে ঘটকালি করা যাবে কিনা? একজন মুসলিম ঘটক হিন্দু ছেলে এবং হিন্দু মেয়ের মধ্যে বিয়ে ঘটকালি করতে পারবে কিনা? তো জাযাকাল্লাহু খায়রা সম্মানিত শায়খ, ঘটকালি সংক্রান্ত কয়েকটি প্রশ্ন আমার।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধন্যবাদ ভাইকে প্রশ্ন করার জন্য। বিয়ে এবং বিয়ে শাদী, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, একজন মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ বিয়ে হওয়া। কিন্তু বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে বর এবং কনি বা তাদের যে অভিভাবক, তারা একজন আরেকজনকে সরাসরি প্রস্তাব দেওয়াটা মানে যে কোনো কারণেই স্বাভাবিক হিসাবে দেখে না, বা সেটিকে হয়তো তারা উপযুক্ত মনে করে না। তো সেক্ষেত্রে তারা একটা মাধ্যমের মানে প্রয়োজন অনুভব করে, একটা মাধ্যম দরকার মনে করে। তো কোনো সময় হয়তো এই ক্ষেত্রেই তারা নিকটাত্মীয়র মাধ্যমে সেটা করায়, যে হয়তো পেশাদার নয় কিন্তু নিকটাত্মীয়, সে হয়তো দ্বিপক্ষকেই চিনে, এই জন্য দুঃখে বাছাই করে তারা সামনের দিকে অগ্রসর হয়। আবার দীর্ঘদিন থেকে সমাজে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে পেশাদার কিছু মানুষও আছে যারা মানে বিভিন্ন আপনার যে মিডিয়া মিডিয়াতেও বেশ তারা প্রচার প্রসার করে নিজেদের অনেকে এটা পেশা হিসেবেই বেছে নিয়েছে, সরাসরি তারা কাজ করতেছে। তো এই ক্ষেত্রে যেটা দরকার সেটা হলো যে পেশাদার হোক আর মানে অপেশাদার হোক, উভয় ক্ষেত্রেই মনে করতে হবে যে এটা একটা আমানতদারি, এই কাজটা একটা আমানতদারি। অতএব আমানতের সুরক্ষা করা এটা মুসলমানের দায়িত্ব। তো সেই হিসাবে আপনি বা যে ঘটক সে পেশাদার হোক আর অপেশাদার হোক তাকে এই কথাটা মাথায় রাখতে হবে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একজন ছেলে এবং একজন মেয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তারা পদার্পণ করতে যাচ্ছে এর মাধ্যমে। তাহলে এখানে তার আমানতদারি রক্ষা করা, যে কাউকে যেন ধোকাবাজি না করা হয়, না ছেলের পক্ষের সাথে না মেয়ের পক্ষের সাথে, যতটুকু মানে আছে ছেলে এবং মেয়ের মধ্যে বা ছেলে এবং মেয়ের পরিবারে ততটুকু সে একজন আরেকজনের কাছে পেশ করবে, এবং কোনো ক্ষেত্রে যেন সে তাদের ব্যাপারে অতিরিক্ত না করে। এবং এই ক্ষেত্রে যেটা আপনি বললেন যে নির্দিষ্ট মানে ফিস, এটা মানে এরকম বলাও মুশকিল এক কথায় যে বৈধ অবৈধ, কিন্তু শালীন পর্যায়ে বা সহনীয় পর্যায়ে থাকাটা, কেন যে যেই কাজ করতেছে বা বিশেষ করে পেশাদার অবশ্যই সেটার পিছনে সময় দিতেছে, শ্রম দিতেছে, তো তার অবশ্যই একটা মানে শ্রম পারিশ্রমিক এটা লাগবে, কিন্তু সেটা যেন সহনীয় পর্যায়ে হয়, এর জন্য একেবারেই মানে ঊর্ধ্বগতি বা মাত্রা অতিরিক্ত অসহনীয় পর্যায়ে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখা দরকার। আবার যদি মনে করেন যে একেবারে কোনো ফিস নাই থাকে, তাহলে তখন হয়তো আবার কোনো কোনো ক্ষেত্রে বিপক্ষ মিলে হয়তো জাজাকাল্লাহ খায়ের বলে যদি তাকে বিদায় দিতে চায় তাহলে তো ঠিক হবে না। তো সেক্ষেত্রে একটা দরকার ফিস থাকা, কিন্তু সেটা অসহনীয় পর্যায়ে থাকতে হবে। আর যেটা বললাম যে আমানতদারি রক্ষা করা এবং যেন কোনো মানে অতিরিক্ত না হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশাদাররা কিছু ছবি রেখে দিয়েছে, হয়তো এই ছবির লোকের সাথে হয়তো তার মতো কোনো সম্পর্ক নেই, তারপরে হয়তো পরবর্তীতে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করে এবং এতে ধোকা প্রাপ্ত হয় অনেকে। তো এই ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করা যেন ধোকা না হয়, কিন্তু ইসলামের মধ্যে ধোকাবাজি করা এটা নিষেধ, আমানতের খেয়ানত করা এটা নিষেধ। তো এগুলো লক্ষ্য রাখতে হবে, সে পেশাদার হোক আর অপেশাদার হোক, এভাবে এটা করা যাবে, একটাকে কোনো দোষ নেই, কিন্তু যদি মানুষ এতে অতিরঞ্জন করে তাহলে অবশ্যই সেটা তার ব্যক্তিগত কারণে এটা দোষণীয় হবে। তো আল্লাহ আলমিন যারা কাজ করছে তারা যেন আমানতদারের সাথে করতে পারে এবং সঠিকভাবে করতে পারে আল্লাহ তৌফিক দান করে।
তাদের আলোচনার মাঝখানে বা শেষে যখন দোয়া করেন, সেই দোয়ার সাথে আমরা যখন লেকচার শুনছি, অনেক সময় আমরা এই জাতীয় যে চ্যাটরুমে লেকচার প্লেও করি, সো আমরা যখন লেকচার শুনছি কয়েকজনে মিলে, তখন হয়তো আমরা বোর্ডে আমিন লিখছি, বা হয়তো আমি নিজে যখন একা একা রুমে বসে মানে আমার ঘরে বসে শুনছি, তখন হয়তো আমিও মনে মনে আমিন বলছি যে দোয়া সম্মানিত শায়েখ তার লেকচারের মধ্যে করছেন, করছেন মানে অনেক আগে করেছিলেন, আমরা এখন শুনছি লেকচারটা, রেকর্ডেড লেকচার। তো এই ধরনের আমিন বলার ইসলামী বিধান কি, এটা কি বলা সঙ্গত হবে কি না, যেহেতু ওই সম্মানিত শায়েখ তখন এই কথাগুলো বলছেন না, এটা অনেক আগের লেকচার। শায়েখ আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ এই যে প্রশ্ন করার জন্য। আসলে আমিন বলাটা আপনি যখন শুনছেন তখন আপনি প্রথম শুনতেছেন, তো সেই হিসাবে আপনার আমিন বলার ক্ষেত্রে কোনো বাধা নেই। যদিও কথাটা আগে বলা হয়েছে, তখন যারা উপস্থিত ছিল তারা হয়তো বলেছে, কিন্তু আপনি যখন শুনতেছেন তখন আপনি আমিন বললেন যে আল্লাহ তুমি কবুল করো, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।
আমি জানি না এই রুমের পরিচালক কে আছেন, তো বারবার আমি মাইক লিখছি আর কেউ তো মাইক লেখেননি এর মাঝখানে। তো সম্মানিত শায়েখ, আমার এবারের প্রশ্ন হচ্ছে যে জাগতিক বিষয়ে অমুসলিমদের কাছে দোয়া চাওয়া যাবে কি না, এবং মানে এবং অমুসলিমদের জন্য দোয়া করা প্রসঙ্গে, ফর এক্সাম্পল সম্মানিত শায়েখ, আমরা অনেক সময় পরীক্ষা ভালো করার জন্য অনেক অমুসলিম বন্ধুকে হয়তো কথা প্রসঙ্গে বলি যে সামনে আমার পরীক্ষা আছে তুই দোয়া করিস, মানে একজন হিন্দু বন্ধুকে হয়তো বললাম যে আমার জন্য দোয়া কর, দোয়া করিস, এরকম ভাবে হয়তো বললাম, কিন্তু সেই হিন্দু বন্ধু সে তো আসলে মুশরিক, সে তো দোয়া করলে হয়তো ওই দেবতার কাছে দোয়া করবে। আবার ঠিক একইভাবে আমাদের হিন্দু বন্ধু বান্ধব যারা রয়েছে, অমুসলিম বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা তাদের স্ত্রী পরিজন নিয়ে যাতে নিরাপদে থাকতে পারে, যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে বাংলাদেশে, সেই জন্য তাদের নিরাপত্তার জন্য আমরা দোয়া করতে পারবো কিনা, মানে ব্যাপারটা দ্বিমুখী, যে হিন্দুদের কাছে আমরা দোয়া চাইতে পারবো কিনা এবং হিন্দুদের বা অমুসলিমদের জন্য আমরা দোয়া করতে পারবো কিনা, এ বিষয়ে ইসলামী শরীয়ত কি বলছে। আমি মাইকটা আমাদের সম্মানিত শায়েখের জন্য ফ্রি করছি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারকাতু। ধন্যবাদ ভাইকে অনেকগুলো প্রশ্ন করার জন্য। শামসুল আলম ভাই রুমের মনে হয় আমাদের শামসুল আলম ভাই পরিচালক বা হোসেন ভাই, তো আপনার প্রশ্নগুলো সুন্দর। আপনার মানে দোয়া চাওয়া, দোয়াটা একটা ইবাদত মুসলমানের জন্য, দোয়াটা ইবাদত। হাদিসের মধ্যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া হওয়ার ইবাদা, যে দোয়া করা এটা দোয়াটা ইবাদত। তাহলে আপনি যখন দোয়া চাইবেন বা দোয়া আপনার কাছে কেউ চাইবে, তখন আপনাকে এটা বুঝতে হবে যে আমার কাছে একটা ইবাদত মানে চাওয়া হচ্ছে। ইবাদতটা দুইভাবে হতে পারে, একটা হলো ইবাদা বা দানিয়া বলে যে শারীরিকভাবে ইবাদত করা, সেটা নিজেই নিজে করতে হবে, যেমন নামাজ পড়া এটা নিজে করতে হবে। আবার আরেকজনও আপনার ইবাদত করে দিতে পারে, যেমন কেউ কারো হজ করে দিল, তাহলে এটা বৈধ যদি সঠিক সমত উপায় হয়। তো তাহলে আপনার মানে কোনো কোনো ইবাদত আরেকজন করে দিতে পারে, তো দোয়াটা আপনি আরেকজনের জন্য করতে পারেন। বরং সেই সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যে কারোর জন্য যদি আপনি দোয়া করেন, তাহলে বিশেষ করে তার অনুপস্থিতিতে যদি তার জন্য দোয়া করা হয়, তাহলে ফেরেশতারা দোয়াকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ তুমি তাকেও অনুরূপ দাও। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা ইবাদত, এটা ইবাদতটা ইসলামী বিষয়, অথবা এটা মুসলমানের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে, কোনো অমুসলিমের জন্য এটা চলবে না। আর একটা হলো যে মুসলমানের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা একমাত্র মুসলমানের সাথেই থাকবে, কোনো অমুসলিমের সাথে কোনো মুসলমানের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা এটা বৈধ নয়। কেন যে হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যে কারো সাথে কাউকে ভালোবাসলে সেটা আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসতে হবে, আবার কারো সাথে শত্রুতা হলেও সেটা আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে। তো তাহলে আপনি যখন একজন অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করতেছেন, সেটা আল্লাহর জন্য হবে না। অতএব অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করা এটা যাবে না, কিন্তু তার অর্থ এটা নয় যে অমুসলিমের সাথে সম্পর্ক থাকা যাবে না। সম্পর্ক থাকা এক জিনিস, বন্ধুত্ব হওয়া এটা আরেক জিনিস, মানে সম্পর্কের দিক থেকে বন্ধুত্বটা গভীর সম্পর্ক কথা প্রমাণ করে। তো সেই হিসাবে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা একমাত্র মুসলমানের সাথে থাকবে, কোনো অমুসলিমের সাথে নয়। তো সেই হিসাবে আপনি কোনো হিন্দুর কাছে দোয়া চাইতে পারবে না, কেন যে সে আপনার জন্য দোয়া করলে সে যেমন বললেন যে কোনো মূর্তির কাছে সে করবে, তো এটা তো মুসলমান নিতে পারবে না বা মুসলমান সেটা চাইতে পারে না। আবার সে যদি দোয়া চায় মুসলমানের কাছে, তো তাহলে মানে মুসলমান তার জন্য দোয়া করতে পারবে কিনা, মুসলমান মানে তার জন্য যদি দোয়া করে তাহলে তার হেদায়তের জন্য দোয়া করতে পারবে যে আল্লাহ তুমি তাকে হেদায়ত দাও, এটা করতে পারবে। কিন্তু তাকে নিরাপত্তা দেওয়া যে আল্লাহ তুমি তাকে ভালো রাখো, এটা আপনার খুব একটা ঠিক হবে না, কেন যে এটা মানে যেহেতু সে অমুসলিম, কিন্তু মুসলমান অমুসলমান সবাইকেই আল্লাহ তার নিয়ামত দিয়ে রাখছেন, সবাই আল্লাহ নিয়ামত ভোগ করতেছে, সেটা আলাদা জিনিস, আল্লাহ দিচ্ছেন সবাইকে, কিন্তু আপনি আমি সেটা আল্লাহর কাছে চাইতে পারি না, তো ওই জন্য আপনার এটা ঠিক হবে না। কিন্তু আপনি তার হেদায়তের জন্য দোয়া করতে পারবেন, অন্যান্য বিষয়ে নয়। কিন্তু যদি কোনো অমুসলিম কোনো মুসলমানের কাছে আশ্রয় চান, তাহলে আপনি তাকে আশ্রয় দিতে পারেন, এর বৈধতা আছে, কিন্তু তার নিরাপত্তার জন্য দোয়া করা আল্লাহর কাছে এটা মানে খুব একটা সুযোগ সম্মত হবে না। কিন্তু ব্যতিক্রম হতে পারে যে হয়তো সে মুসলমান হবে, এই ধরনের অবস্থা, তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে আপনার ঠিক হবে না। তো ধন্যবাদ ভাই গিয়ে প্রশ্ন করার জন্য, বিষয়গুলো বেশ সুন্দর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরা সম্মানিত শায়খ। সম্মানিত শায়খ, আমাদের ভাই মনিরুল বোর্ডে একটা প্রশ্ন করেছেন, মনিরুল একটা বোর্ডে প্রশ্ন করেছেন, মনিরুল ভাই, জাকাতের টাকা কিভাবে দিব, সরাসরি টাকা দিতে হবে না কোনো দ্রব্য কিনে দিলে আদায় হবে? তো আমাদের এখানে কি এই রুমটাতে কি দুজনের মাইক নেওয়ার ব্যবস্থা আছে কিনা? সম্মানিত শামসুল আলম ভাই, আমাদের মনিরুল ভাই মাইকে ক্লিক করেছেন, আপনাদের এখানে পলিসিটা কি, মানে আমি কি অফ করলে উনি ওনার কাছে মাইক চলে যাবে? ইয়েস অর নো? শামসুল আলম ভাই, মানে অফ করবে, অফ মানে আমি কি আমি বন্ধ করার সাথে সাথে ওনার কাছে চলে যাবে নাকি শায়েখের কাছে যাবে? শামসুল আলম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ওনার কাছে যাবে, অথবা এই ধরনের সিস্টেম করেছেন। তো যাই হোক, মনিরুল ভাইয়ের প্রশ্নটা আমি করলাম। আর সম্মানিত শায়েখ, আমি আসলে বন্ধুত্ব বলতে বুঝিয়েছিলাম ক্লাসমেট যারা আমাদের আমাদের কলিগরা, আমাদের ক্লাসমেটরা, অমুসলিম ক্লাসমেট বাংলাদেশে এবং পৃথিবীর অধিকাংশ দেশেই আমাদের সাথে অমুসলিম ক্লাসমেট এবং কলিগ রয়েছে যাদের সাথে আমাদের নিয়মিত উঠা বসা হয়, বন্ধু বলতে আসলে সেটা মিন করেছিলাম, যেটা মনের বন্ধুত্ব ফর দ্য সেক অফ আল্লাহ যে বন্ধুত্ব সেটি নয়। তো যাই হোক, সম্মানিত শায়েখ, আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, মনিরুল ভাইয়ের প্রশ্নের পরে আমার প্রশ্নটাকে একটু রেসপন্স করবেন ইনশাআল্লাহ। মুসলিম গ্রেভিয়ার্ডে, মুসলিম কবরস্থানে দোকান বসিয়ে মুসলমান মুসলিমদের কবরে ফুল ইত্যাদি শ্রদ্ধা জানানোর জন্য ফুল ইত্যাদি বিক্রি করা যাবে কি না? আমি আবারও বলছি সম্মানিত শায়েখ, মুসলিম কবরস্থানে, আমি সিঙ্গাপুরে যেটা দেখেছি, আমি সিঙ্গাপুরে থাকি, মুসলিম কবরস্থানে দোকান বসিয়ে যারা ওই মানে দর্শনার্থী কবর দেখতে আসতেছে, জিয়ারত করতে আসছে, তাদের জন্য ফুল মালা অনেক কিছু বিক্রি করা হচ্ছে গ্রেভিয়ার্ডে। তো সেইটার বিষয়ে, এটা তো ইন আদারওয়ার্স এটা তো শিরকি একটা কর্মকাণ্ড হয় যদি এরকম মানে ফুল টুল ইত্যাদি কবরে দেওয়া হয়, কিন্তু এইটার ব্যবসা করাটা জায়েজ হবে কিনা সম্মানিত শায়েখ, এটা একটু ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ ভাইকে প্রশ্ন করার জন্য। যাকাত যাদেরকে আপনি দিবেন, কোরআনে সূরা তওবার মধ্যে আটটা খাতের কথা বলা হয়েছে, সেই খাতগুলোতে দিবেন। আর টাকা দিয়ে অথবা কোনো জিনিস দিয়ে দেওয়াটা সেটা আপনার নির্ভর করবে যাকে আপনি দিচ্ছেন তার অবস্থার উপরে। তার যদি টাকাটা দরকার হয় তাহলে আপনি তাকে টাকা দিবেন, কোনো জিনিস দিলে যদি ভালো হয় তাহলে আপনি তাকে জিনিস দিবেন। অনেক সময় হয়তো টাকাটা নিয়ে এসে কাজে নাও লাগাতে পারে, সেক্ষেত্রে আপনি তাকে জিনিস দিলে এটা ভালো হবে, যার যেটা প্রয়োজন, যেটা দিলে তার উপকার হবে সেটাই আপনি দিবেন। ধন্যবাদ আপনাকে। সেই সাথে ভাইয়ের যে দ্বিতীয় প্রশ্ন, যে কবরস্থানে দোকান বসিয়ে ফুল বিক্রি করা, ফুলটা ভালো জিনিস, কিন্তু এটা যদি আপনার কবরে দেওয়ার জন্য হয় তাহলে তখন এটা নিষেধ, কেন যে কবরে ফুল দেওয়া এটা নিষেধ, মুসলমানরা এটা করে না, এটা মুসলিম কালচার, সেই হিসাবে এটা করা যাবে না। আর যদি এই উদ্দেশ্যেই এটা বিক্রি কেন্দ্র খোলা হয় আবার কবরস্থানের উপরে তাহলে তখন এটাও ঠিক হবে না। আর কবরস্থানে বা কবরের উপরে যদি হয় তাহলে এটাও ঠিক হবে না, কারণ যে কবরটা বা কবরস্থান এটাকে সম্মান করা উচিত, সেখানে দোকান বসানো এটা ঠিক হবে না এবং তার উপর দিয়ে চলাফেরা করা এটা ঠিক হবে না। এই জন্য আপনার কবরের যে মর্যাদা সম্মান সেটা রক্ষা করা এবং নিজে হালালভাবে চলার জন্য চেষ্টা করা, এই কাজগুলো ঠিক নয়, এগুলো থেকে বিরত থাকা দরকার। ধন্যবাদ আপনাকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরা সম্মানিত শায়েখ। সম্মানিত শায়েখ, আমার এবারের প্রশ্ন হচ্ছে মুখস্থ কোরআনুল কারীম তেলাওয়াত প্রসঙ্গে। সম্মানিত শায়েখ, কোরআনুল কারীম আমরা যখন মুখস্থ তেলাওয়াত করি, তার মানে অনেক সূরা, যে সূরাগুলো আমাদের মুখস্থ আছে সেগুলো যখন আমরা পড়ছি মুখস্থ, তখন আপনি একটু এটা ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ, আমি যতটা জানি, আমার জানাটা ভুল হতে পারে, আপনি একটু ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ, যে আমি যতটা জানি যে মুখস্থ কোরআন তেলাওয়াতের সময় অযু থাকাটা শর্ত নয়, অযু ছাড়াই আমরা মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারি, তো আমার ভুল হলে আপনি সংশোধন করবেন ইনশাআল্লাহ। তো আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গাতে সম্মানিত শায়েখ, যে কোরআন যখন তেলাওয়াত করছি, ধরা যাক কোনো একটা সূরা আমরা পড়ছি মুখস্থ, এই সময় অযু ভঙ্গের কারণ ঘটলো, ঠিক সূরার মাঝখানে তেলাওয়াত করছি, এই সময় অযু ভঙ্গের কারণ ঘটে গেল, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তখন কি করতে হবে? মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি আবার পড়তে হবে, পড়ে নতুন করে সূরাটা শুরু করতে হবে বা নতুন করে আয়াতটা শুরু করতে হবে, নাকি ওই অবস্থায় পড়াটা কন্টিনিউ করতে হবে? সম্মানিত শায়েখ, এইটা দৈনন্দিন জীবন থেকে প্রশ্ন, আপনি একটু অ্যাড্রেস করবেন।
করার জন্য কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর মুখের বাণী, কোরআনের প্রতি মানুষের শ্রদ্ধা সম্মান থাকতে হবে, এদের আল্লাহর বাণী। তো সেই হিসাবে আপনার কোরআন যদি আপনি সরাসরি পড়েন, দেখে দেখে পড়েন, তাহলে অজুটা অবশ্যই লাগবে। মুখস্থ হলে অজু না হলেও চলবে, কিন্তু আপনার কোরআনের প্রতি শ্রদ্ধা সম্মান করতে গিয়ে অজু করেই করা উচিত, যেহেতু এটা একটা ইবাদত। আর যদি একান্ত মনে করেন যে কেউ হাফেজ, তার মানে কোরআন মুখস্থ রাখার একটা ব্যাপার অবশ্যই আছে, তো সেই ক্ষেত্রে তাকে বারবার পড়তে হয়, তো কোনো সময় হয়তো অজু ছাড়া সে পড়লো, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি তেলাওয়াতের উদ্দেশ্যেই পড়েন তাহলে ওজুগুলো পড়াটাই ভালো হবে। আর মুখস্ত পড়তেছে তখন তার ওজু নষ্ট হয়ে গেল, সেখানে সেটা আর কোনো সমস্যা নেই, যেহেতু সে মুখস্থই পড়তেছে আর ওজু নষ্ট হয়ে গেল, এখানে কোনো সমস্যা নেই, কন্টিনিউ করতে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু ওজু করে নেওয়াটা অবশ্যই ভালো, প্রাণ যেহেতু আল্লাহর বাণী সে সম্মান দিতে গিয়ে তার ওজু করে নেওয়াটা এটা ভালো হবে, কিন্তু যদি সে কন্টিনিউ করে তো তার কোনো গুণা হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ আপনাকে এবং অন্য ভাই বন্ধুকে উপস্থিত হওয়া এবং প্রশ্ন করার জন্য, আলোচনা শোনার জন্য, বিশেষ করে হোসেন ভাইকে আমাকে মানে বাসা থেকে ডেকে নিয়ে আসছে, আমি আসলে আসার জন্য প্রস্তুত ছিলাম না, তো বেচারা ফোন করাতে চলে আসছি, আল্লাহ খায়ের সুবিধানন্দ মাঝে মধ্যে দেশ থেকে ফোন করেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের উপরে অটল রাখেন, দিন শিখায় এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সব রকম বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।